الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজরুল নিয়ে আরও একটি বার আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি। আল্লাহ করিম জাল্লা ওয়ালা আমাদের সকলকে কুরআনে মজিদ ফুরকানে হামিদের শিক্ষাসমূহের উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল যে যেই ব্যক্তি একদিনে 1000 বার আমার উপর দরুদ পাঠ করে, একদিনে 1000 বার আমার উপর দরুদ পাঠ করে ইরশাদ করলেন, সেই ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে আপন ঘর সে দেখে নিবে না, জান্নাতে নিজের ঠিকানা দেখে নিবে না। তো নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1000 বার দরুদ একদিনে পাঠ করা, এটা কোনো এমন বড় কোনো আমল সে বিবেচনায় নয় যে অনেক সময় লেগে যাবে। যখন শুরুতে আপনি বসবেন, প্রত্যেক নামাজের পরে যদি আপনি 2-4 মিনিট করে বসেন, তো ইনশাআল্লাহ আজিজ 1000 বারের অভ্যাস আপনার হয়ে যাবে। আল্লাহ করিম জাল্লা ওয়ালা সকলকে এর উপর আমলের তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠান শানে নজরুলের মধ্যে আমরা কোনো একটি আয়াতে মুবারকার নির্বাচন করি, আর সেই আয়াতের প্রেক্ষাপট, সে আয়াতের শানে নজরুল সেগুলো বর্ণনা করা হয়ে থাকে, অথপর তার সাথে কিছু তফসির থেকে আলোচনা, কিছু তফসির সে বিষয়ে আলোচনা করা হয়, আর অনুরূপভাবে বিষয়টিকে পরিপূর্ণরূপে বর্ণনা করা হয়ে থাকে। নিয়ত হল এটি যে আমরা কোরআনের আয়াত শুনব, অথপর তফসিরের বিবেচনায় সেটার প্রেক্ষাপট শানে নজরুলও শুনব, এবং সাথে সেই সংশোধনমূলক বাক্য, সেগুলো এমন সংশোধনমূলক বাক্য হয়ে থাকে যে যার মাধ্যমে আমাদের আমলসমূহ পরিপূর্ণ হয়, আমাদের তাকওয়া এবং পরহেজগারি বেড়ে যায়। এটাই একটি সত্যিকারের মুসলমানের নিদর্শন, এগুলোই হল তার আলামত। আজ যে আয়াতে মোবারকার নির্বাচন করা হয়েছে তা হল সুরায়ে হুজুরাতের আয়াতে মোবারকা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে আল্লাহর নিকট তোমাদের মধ্য থেকে সবচাইতে মর্যাদাপূর্ণ সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বড় পরহেজগার, যে সবচাইতে বেশি পরহেজগার। সম্মান আল্লাহর কাছে কার জন্য রয়েছে? আজ দুনিয়ার মধ্যে ক্ষমতা কারো কাছে থাকতে পারে, সম্মানিত ব্যক্তি তো এই বিবেচনায় মানুষ তাকে সম্মান করে। কোন অফিসার অনেক বড় পদবীতে রয়েছে, তার আশেপাশেও 10 জন 100 জন কখনো কখনো 1000 লোক। দেশের মধ্যে যদি কোনো বড় পদবী ধারণ করে, কোনো এক দেশে নির্দিষ্ট নয়, অনেক জায়গায় তার প্রাধান্য থাকলে, তো এই সম্মান একটি হলো দুনিয়াবি বিবেচনায় যে মানুষ তাকে বলবে যে তিনি অনেক সম্মানিত মানুষ, ইনি অনেক বড় একজন মানুষ, অনেক বড় একজন মানুষ, এটা দুনিয়াবি বিবেচনায়। আর আরেকজন সেভাবে সম্মানিত যে যাকে আল্লাহ ইরশাদ করেন যে ইনি সম্মানিত ব্যক্তি, রব আজ্জা ওয়াজাল ওনার ব্যাপারে ইরশাদ করেছেন। তো আপনারা নিজেই বলুন দর্শকবৃন্দ যে প্রকৃতপক্ষে সম্মানিতকে, যাকে আমি আপনি বলছি, সবাই বলছে, সমাজের লোকেরা বলছে, তারা সম্মানিত তাকে বলছে, প্রকৃতপক্ষে সে সম্মানিত হবে নাকি ওই ব্যক্তি সম্মানিত হবে যাকে আল্লাহ ইরশাদ করলেন যে উনি সম্মানিত? তো রব ইরশাদ করে দিলেন, কার ব্যাপারে ইরশাদ করলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে বেশি সম্মানিত সে যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি পরহেজগার, যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়া অবলম্বন করে, তিনি সম্মানিত। এখন এটার শানে নজুলের মধ্যে এই কথা ইরশাদ করা হয়েছে, রেওয়ায়েতসমূহে বর্ণনা করা হয়েছে যে এক ব্যক্তি ছিল, আর সে কি করল, মদিনায়ে মনোহরার বাজারের মধ্যে তিনি মজুদ ছিলেন। নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামও সেখানে তশরিফ রাখলেন। তো তিনি হাবশি গোলাম ছিলেন, গোলাম ছিলেন, হাবশি ছিলেন। হাবশি অর্থাৎ যার রঙের বিবেচনায় সে কালো রঙের হয়ে থাকে, হাবশি ছিলেন। আর সে কি বলছিল? সে শর্ত লাগাচ্ছিল যে আমাকে কিনতে চায়, বলছিলেন যে আমাকে কিনতে চায়, আমার এই শর্ত রয়েছে যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায়ের ক্ষেত্রে যেন বাধা না দেয়, জামাত সহকারে নামাজ যেন বাধা না দেয়। আমার শর্ত হলেই ঠিক যে আমাকে কিনতে চায়। ওনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে উনি হাবশি যিনি ছিলেন, ওনাকে সে শর্তের উপরে কিনে নেওয়া হয়েছিল। অতঃপর এই গোলাম অসুস্থ হয়ে গেল, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে আসলেন, অতঃপর এই গোলাম তার মৃত্যু হয়ে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তদফিনের জন্য এসেছিল, আর এই ব্যাপারে লোকেরা কিছু বলল, অর্থাৎ এই বিবেচনায় যে সে তো হাবশি ছিল, প্রকাশ্যভাবে কোনো সম্মানের অধিকারী ছিল না, এক গোলাম ছিল সে, হাবশি ছিল। তো এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন যে ইজ্জতের নিদর্শন সেটা চেহারা রং উজ্জ্বল হওয়া নয়, ইজ্জতের সীমানা না সেই দৌলত, ইজ্জতের সীমানা না কোনো প্রভাব, ইজ্জতের সীমানা না কোনো প্রতিপত্তি, ইজ্জতের সীমানা একটি দুনিয়ার সাথে সম্পৃক্ত আর একটি আল্লাহর সাথে সম্পৃক্ত, যেটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আর সেই নিদর্শন এটা বর্ণনা করে দিলেন, আয়াতে মুবারকা নাজিল হয়ে গেল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর নিকট সম্মানিত ব্যক্তি সে। কে ইরশাদ করলেন? সবচাইতে বেশি যিনি ভয় পান, যিনি সবচাইতে বেশি মুত্তাকি হন, যিনি সবচাইতে বেশি পরহেজগার হয়ে থাকেন, ইরশাদ করলেন তিনি আল্লাহর নিকট সম্মানিত হয়ে থাকেন। মাদানী চ্যানেলের দর্শক, এই কথা আমাদেরকেও অনেক বিবেচনায়, অনেক বিবেচনায় আমাদের শেখার মতো কথাই না মাদানী ফুল এখানে রয়েছে। সাধারণ ক্ষেত্রে যিনি কিনতে যায় তিনি শর্ত লাগান, আমার এই শর্ত, আমার এই শর্ত, আমার এই শর্ত। কিন্তু এই গোলাম যিনি বাজারে বিক্রি হওয়ার জন্য এসেছেন আর বলতে লাগলেন সেই কিনবে আমাকে যে আমার শর্তগুলো মানবে, আর সে শর্ত কি ছিল? তার মধ্যে এমন কোনো শর্ত ছিল না যে আমাকে ভালো খাবার দিবে, আমাকে এমন কাপড় পরাবে। সে সময়কার যে গোলাম থাকত ওনারা কোনো বেতন পেতেন না, যে গোলাম যাকে কিনে নেওয়া হতো বেতন তারা পেত না, তারা সাধারণ গোলাম ছিল আর কাজকর্ম করত, তাদের ক্ষেতসমূহ করা, তাদের কাজসমূহ করে দেওয়া, আর সাথে সাথে এটাও হতো যে তাদের খাবার দাবারের বিষয় সেগুলো মালিকের উপর থাকত, তারা তাকে খাওয়াতো, তাকে কাপড় দিত। আমাদের ধর্ম, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, তো হুজুর ক্রমান্বয়ে আস্তে আস্তে এই গোলামসমূহকে তিনি আজাদ করিয়ে নিলেন। এটাই হল মূল ইনসানিয়তের খিদমত। যে এরাও মানুষ, তারাও মানুষ।
ঠিক আছে, কেউ যদি কারো নিকট কাজ করে, চাকরি করে, তো সেটা নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারিত।
কারো গোলাম তো এভাবে হতে পারবে না। না, চাকরি করা একটা বিষয় আর সে গোলামই অন্য বিষয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, তো হুজুর এই গোলামি থেকে মানুষকে বাইরে বের করে আনলেন। আর কিভাবে বের করে আনলেন? গোলাম আজাদের উপর সওয়াব ইরশাদ করে দিলেন, মানুষ গোলাম আজাদ করে দিল, সওয়াব রয়েছে। আর সাহাবাদের জজবা দেখুন, যে কাজে সওয়াব বর্ণনা করা হয়েছে, ফজিলত বর্ণনা করেছেন, সেটা করতে হবে। দামি দামি গোলাম ক্রয় করেছিলেন তারা, এই নিয়তে তাদেরকে আজাদ করে দেওয়া হবে, তাদেরকে আজাদ করা হবে। তো হজরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু তিনিও গোলামই ছিলেন, মক্কায় যখন ছিলেন তখন গোলাম ছিলেন, আর কষ্ট সহ্য করে নিত, আর এতটুকু কষ্ট তিনি সহ্য করতেন, এতটুকু কষ্ট তিনি সহ্য করতেন যে ওনার যে মালিক ছিল সে কাফির ছিল, সে তখন কাজ তো আদায় করতে হবে, গোলামদার উদ্দেশ্য হচ্ছে কাজ আদায় করা, সে কাজ তো আদায় করত, কিন্তু কাজের সাথে কষ্ট পৌঁছাত, যে কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, নবী পাকের গোলামি ছেড়ে দাও, অর্থাৎ যাকে তুমি রসুল মানো তার গোলামি ছেড়ে দাও। আর এই বিষয়টি যখন অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেল, মক্কার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল, তাকে দেখা যেত কখনো উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখা হয়েছে, ওনাকে উত্তপ্ত মরুভূমিতে। আর এই সেই বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বিভিন্ন রকম অত্যাচার করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিকের কাছে পৌঁছল, বললেন আমাকে বিক্রি করে দাও। সে বলল আচ্ছা। তখন এই বিবেচনায় গোলামের মধ্যে রেট লাগানো হতো, গোলামের মধ্যে চেহারার সৌন্দর্য, আত্মসম্মান, এটা ওটা সব বিষয়গুলো বিবেচনা করা হতো, আর এই বিবেচনায় তার রেটও করা হতো, বিক্রি করা হতো। আজও যদি আপনি আপনার আপনার কাছে কাউকে কর্মচারী হিসেবে রাখতে গেলে, হায়ার করতে গেলে, ডিউটি দিতে গেলে, তো আপনি তার গুণগুলোকে দেখবেন, তার মধ্যে কী গুণ রয়েছে, তার কাজ কী। তো এখানেও আপনি তার যোগ্যতা আর তার গুণ অনুযায়ী তাকে চাকরি দেন, তাকে প্যাকেজ দেন। তো তিনি যখন সিদ্দিক আকবর ক্রয় করার কথা বললেন, তো সেই যে মালিক ছিল সে অনেক বেশি, অনেক বেশি মূল্য মুখের উপর বলে দিল, যে যে প্রকাশ্যে এই মূল্যে আরও দশজন গোলাম ক্রয় করা যাবে। আর সে বলল কে ক্রয় করবে তাকে, এত মূল্য দিয়ে কে ক্রয় করবে? কিন্তু কিন্তু হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হজরতে বেলালের প্রতি ভালোবাসা ছিল, এই মহাব্বত ছিল। কোন কারণে মহাব্বত ছিল? যে তিনি আমার ভাই, তিনি মুসলমান, তিনি হুজুরের সাহাবি, আর তিনি ইসলাম কবুল করলেন, কষ্ট সহ্য করেছেন, ইসলামকে কবুল করেছেন, আর কখনোই ইসলামের কারণে তিনি বীতসন্ত্রস্ত হননি। তো তিনি ক্রয় করে নিলেন, আর যখন ক্রয় করলেন, শুধু ক্রয় করেনি, ক্রয় করে আজাদ করে দিলেন, ক্রয় করে আজাদও করে দিলেন। এখন কেউ এইটা বলল যে হ্যাঁ, আবু বকরের উপরে বেলালের কোনো এহসান রয়েছে রাদিয়াল্লাহু আনহুম, কোনো থাকবে এহসান, পুরনো কোনো হিসাব থাকবে হয়তো, এই জন্য তিনি এটা করলেন। অতঃপর আল্লাহ এই বিষয়ের উপরও কোরআনে পাকের আয়াত নাজিল করলেন, আর সেটার শানে নজুল বর্ণনা করলেন, যে এই বিষয়ে যেটা বলা হচ্ছে যে এটা কোনো এহসানের বদলা ছিল, এটা এহসানের বদলা নয়, এটা এখানে কোনো ধরনের এমন কোনো উপকার, কোনো নিয়ামত কিংবা কোনো এমন বিষয় ছিল না যে যার উপর তার বদলা দেওয়ার জন্য তিনি আমল করেছেন। ওনার আমলের শুধু একটাই উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্য কি? তিনি রব্বে আলা ওনার সন্তুষ্টি হাসিলের জন্য করেছেন। ওয়ালা সাউফা ইয়ারদা, তিনি নৈকট্যশীলদের উপর সন্তুষ্ট। আয় হায়, উৎসর্গ হও, সাহাবাগণের এই শানের উপরে, যাদের আল্লাহ এই সুসংবাদ দান করেন যে আল্লাহ ওনাদের উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি, তারা রবের উপর রাজি। আল্লাহ ওনাদের উপর রাজি আর তারা রবের উপর রাজি। তো এটা একটি আয়াত নয়, এ ধরনের অনেক আয়াতে মোবারকা যার মধ্যে এটা বর্ণনা করা হয়েছে আল্লাহ তাদের উপর রাজি, আল্লাহ তাদের উপর রাজি। তো এই নিরাপত্তা গোলামি থেকে আজাদির দিকে নিয়ে আসা, এটা রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উৎসাহ ছিল। আর আপনারা দেখে নিন, কসমের কাফফারা হোক, রোজা ভেঙে গেলে তার কাফফারা হোক, আচ্ছা এমন অনেক আমল রয়েছে যেখানে গোলামদেরকে আজাদ করার কথা বর্ণনা করা হয়েছে, যদিও বা আজকের দিনে সেগুলো নেই। তো এটা কী ছিল? যে এই বাহানায় অনেক অনেক গোলাম আজাদ হয়েছিল, অনেক অনেক গোলাম আজাদ হয়েছিল। তো মূল এই বিবেচনায়, এমনিতে তো নবী পাক অবশ্যই অবশ্যই মহসিন, কিন্তু মহসিনে ইনসানিয়ত এই বিবেচনায় যে ওনার ইনসান হিসেবে ইনসানিয়তের যে মকাম এবং মর্তবা ছিল, যেই সমাজের মধ্যে একজন মহিলাকে অসম্মানে ভুগতে হতো, তিনি সেই মহিলাদেরও হক বর্ণনা করলেন। যেই সমাজের মধ্যে নিজের কন্যাকে জমিনের মধ্যে জন্মের সংবাদ শুনেই মেরে ফেলা হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কন্যাদের ফজিলতসমূহ বর্ণনা করলেন, যে তাদের পরিচর্যা করো, তার উপর আল্লাহ তোমাদের কতই না সওয়াব পুরস্কার দিবেন। যে সমাজের মধ্যে গোলামসমূহকে এই বিবেচনায় রাখা হতো, এমন ব্যবহার করা হতো, মানুষ জানোয়ারের সাথেও এমন ব্যবহার করে না, তিনি সেখানেও এ ব্যাপারে তরবিয়ত দান করলেন, অতঃপর উৎসাহ দিলেন, ইরশাদ করলেন, গোলাম তোমার জন্য খাবার তৈরি করবে, সে তার তাপকে আগুনকে আগুনের উপর জ্বলতে থাকবে, সে সেটার তাপ সহ্য করে খাবার তৈরি করবে। তিনি বললেন, যখন নিয়ে দেওয়া হবে তো তুমি তাকেও খাবার পরিবেশন করো, তাকেও খাবার পরিবেশন করো, কয়েক লোকমা হলেও খাইয়ে দাও। এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি, একটি কথা, এই রেওয়ায়েতের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে, সেটার তাপ গরম সহ্য করে খাবার তৈরি করে, তো তাকে খাওয়ার খাইয়ে দাও, অথবা কয়েক লোকমা খাইয়ে দাও। মাদানী চেনের দর্শক, একটি একটি শিক্ষা রয়েছে, একটি পয়েন্ট বলছি যেটাকে হাইলাইট করতে চায়। অনেক সময় এমন হয় যে আমরা অনেক বড় বড় অফিসারদেরকে দেখি, এমন অনেক ধনাঢ্য ব্যক্তি অথবা বড় পরিবারের লোক, যে যাদের এখানে অনেক লাক্সারি টাইপের দাওয়াত হয়ে থাকে, জীবন পরিচালনার স্টাইল অনেক লাক্সারি হয়ে থাকে, গাড়িও এমন তো বাংলোও এমন, এই সব কিছুই রয়েছে। আপন চাকরের সাথে, আপন চাকরানির সাথে, সেই কর্মচারীদের সাথে সে এই সমস্ত জিনিস সাজিয়ে নেয়, দাওয়াতের প্রস্তুতি গ্রহণ করে, আসছে মেহমান, বাইরে থেকে আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। আচ্ছা ভাই, সেই কর্মচারীরা চাকররা যারা এগুলো আয়োজন করল, যদিও আপনি বলবেন তাদেরকে আপনি বেতন দিয়েছেন, বেতন অস্বীকার করছি না, নফস সবার সাথেই রয়েছে, খাবারের ইচ্ছে জাগা সবার ভিতরে রয়েছে। তো এই বিবেচনায় এই বিষয়টি দেখা উচিত, আপনি তাদেরকেও যদি আপনি সেই মেহমানদের সাথে সেই দাওয়াতে বসাতে না পারেন, তো আজকে যে এই দাওয়াতের সবচেয়েতে সুস্বাদু খাবার দাবারের আয়োজন করা হয়েছে, সে চাকরদেরকেও খাইয়ে দিন, তাদেরকেও আপনি খাওয়ান। অনেক এমন রয়েছে, এমন মানুষ সমাজের মধ্যে অনেক রয়েছে, কিন্তু এমন অনেক অত্যাচারীও রয়েছে, এমন অনেক কর্মচারী, এমন অনেক ড্রাইভার, অনেক সময় এমন অনেক গার্ডস, বেচারা অনেক বেশি নিরাশ হয়ে যায়। মূলত সে সম্মানিত ব্যক্তি আর মর্যাদাবানদের সাথে, সে তার সাথে এক ধরনের ২৪ ঘন্টা অ্যাটাচ হয়ে থাকে, কিন্তু যখন এই সময় আসে তো সে বেচারা নিজের ক্ষুধা সহ্য করে। আমাদের ঘরের দাওয়াতের খাবার অনেক সময় পরের দিন সেটা হয়তো ডাস্টবিনে চলে যাবে, অথবা অন্য কোনো পদ্ধতিতে নষ্ট হয়ে যাবে, কিন্তু ওনাদের দিকে এমন কোনো তারা দৃষ্টিপাত করে না, তো এমন দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। আপনি তাদের সাথে উত্তম ব্যবহার করুন। আচ্ছা, আপনি সেই মহলে বসাতে পারবেন না, সেই জায়গায় বসাতে পারবেন না, আপনার নির্দিষ্ট কোনো মেহমান রয়েছে, খাবার তো খাওয়াতে পারেন। আর এমনও একটি নিয়ম কেউ বর্ণনা করেছেন, আমরা যদি এমন কাউকে দাওয়াত করে থাকি, ঘরে খাবার বাইরে থেকে নিয়ে আসলেন, ভালো দাওয়াত, যদি খাবার অতিরিক্ত অর্ডার করি আমরা তাদেরকেও খাওয়াই, আর যদি সেটা নাও হয় তো এমনও আমরা করে থাকি যে, তো এই নিয়মটিও এখতিয়ার করে যে কিছু টাকা অতিরিক্ত দিয়ে দিই, সেদিন দিয়ে দিল, উদাহরণস্বরূপ 500 টাকা 1000 টাকা এমনটা দিলেন যে আপনিও তাকে কোনো ভালো খাবার যা আপনি চান খেয়ে নিন, আপন বাচ্চাদের জন্য নিয়ে চলে যান। এভাবে এমন যে ব্যক্তিবর্গ রয়েছে, অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি, তাদের জন্য এটা বড় কোনো বিষয় নয়, কিন্তু এটা নেকি অনেক বড় হবে, অন্তর থেকে দোয়া নেওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় কারণ হবে। তো সর্বোপরি আমি আরজ করছিলাম যে ইজ্জতদার লোক আসল তো তারা যারা পরহেজগার, যারা তাকওয়া এখতিয়ার করেন, আল্লাহকে ভয় করেন, সম্মানিত আল্লাহর কাছে তারা নয় যে যারা দুনিয়ার মধ্যে তারা সম্মান পাচ্ছে, চাই ইজ্জত প্রভাব প্রতিপত্তি। হ্যাঁ, এই রেওয়ায়তের মধ্যে আর এ ব্যাপারে সামনে যে আরও কিছু আয়াতে মুবারকা রয়েছে যেগুলোর মধ্যে নসব এই সংক্রান্ত বর্ণনা এসেছে, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, হে লোকেরা, ভয় করো আপন সেই রবকে, ভয় করো আপন সেই রবকে, কাকে? যিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, অতপর তার কাছ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিসসালামের সৃষ্টি করা হল, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হল, অতপর আদম আলাইহিসসালাম থেকে স্ত্রী, ওনাকে সৃষ্টি করা হল, অতপর কি করলেন? ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, অতপর অসংখ্য পুরুষ আর অসংখ্য নারী বিস্তার করলেন, অতপর এই ধারাবাহিকতা সৃষ্টি হল। আচ্ছা, অনেকেই বংশের দিক থেকে অনেক উঁচু হয়ে থাকে, বংশের দিক থেকে অনেক বড় হয়ে থাকে, কেউ বংশের বিবেচনায়, এই বিবেচনায় যদি দেখা হয় তো নিচু হয়ে থাকে, ছোট হয়ে থাকে, কিন্তু এই বংশের সম্মানের দৃষ্টিভঙ্গিও এমন নয় যে কেউ বলল আমার উঁচু বংশ তো আমি সবার উপরে, না, প্রকাশ্যে কারো বংশ ছোট হলে, প্রকাশ্যে ছোট, প্রকাশ্যে ছোট হলেও, কিন্তু আল্লাহর কাছে তিনি সম্মানিত হতে পারেন আর হয়ে থাকে, কে? যে আল্লাহকে ভয় করে, যিনি তাকুয়াবান পরহেজগার, এটা যিনি ইখতিয়ার করেন। তো দর্শকবৃন্দ, এই কথা আমাদের মনে, আমাদের অন্তরে এগুলোকে জায়গা দেওয়া উচিত। আজ দুনিয়ার মধ্যে ইজ্জত তো প্রত্যেক ব্যক্তিরই থাকে, যার কাছে টাকা পয়সা যা কিছুই আছে ইজ্জত তো থাকবে তার, কিন্তু আমাদের এটা ইজ্জত নয়, আসল সম্মান তো সেটা যা আল্লাহর নিকট, আল্লাহর নিকট যে ব্যক্তি সম্মানিত হন। তো যখন এই কথা বলা হলো, ভাই এই ব্যক্তি তো গোলাম ছিল, আর গোলাম ছিল যে এই যার কাফন দাফনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তার জানাজার মধ্যে যাচ্ছেন, তার তদফিন করছেন, যখন কথা হলো তার সাথে তিনি এই ব্যবহার করলেন, তো আয়াতে মুবারক স্পষ্ট করে দিলেন এই ব্যবহার কি জন্য হচ্ছে, এটা এই কারণে হচ্ছে, কেন, কোন কারণে, যে সম্মানিত ছিল। তিনি বলেন যে আমি বিক্রি হতে চাচ্ছি না, বিক্রি হলে তার হাতে বিক্রি হব যে আমাকে নামাজের ক্ষেত্রে বাধা দিবে না। আজ আমি আপনি সমাজের চিত্র দেখলে তো কর্মচারী তো অনেক রয়েছে, কত কর্মচারী রয়েছে, কখনো শর্ত লাগিয়েছেন এইভাবে, আর এই শর্ত কোনো ভুল শর্ত নয়, যে ব্যাপারে ব্যক্তি সংকোচ করবেন এটা সেই ধরনের বিষয় নয়। সে যদি শর্ত নাও লাগায় তাহলে তো তার উপর এটা আবশ্যিক। নামাজ আদায়কারীর উপরে আবশ্যিক হলো সেই নামাজ পড়বে, যার কাছে চাকরি করছে তার জন্য আবশ্যিক হচ্ছে সেই নামাজের জন্য অনুমতি দিবে, তাকে পাঠাবে সে নামাজ পড়বে, যখন পাঠানো হচ্ছে তখন অতটুকু সময় নামাজের জন্য লাগাবে, যতটুকু নামাজের জন্য সাধারণভাবে সময় তার লেগে থাকে। তো এই উভয় বিষয়ের প্রতি যখন খেয়াল রাখবে তো ইনশাআল্লাহুল আজিজ, তো অতঃপর আপনারা দেখবেন যে পরস্পরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, আপনার দোকানের মধ্যে বরকত হবে, আপনার দোকানের মধ্যে বরকত হবে। নামাজ আদায়কারী হয়ে যান ইনশাআল্লাহুল আজিজ, এটা বরকত আর বরকতেই হয়। বরকতহীনতা তখন চলে আসে যখন মানুষ অধিক হারে আমলহীন হয়ে পড়ে, আমলহীনতা যার বেড়ে যায় তখন সে বরকতহীন অবস্থায় হয়ে পড়ে। রবের কাছ থেকে নিয়ামত প্রার্থনা করে যখন রব দান করে তো আমরা সেই নিয়ামতসমূহের ব্যবহার রবের অসন্তুষ্টিমূলক কাজের মধ্যে করে থাকি, নিয়ামত দান করেছেন ওনার অসন্তুষ্টির কাজ করি। তো এমনটা কোনো অবস্থায় হওয়া উচিত নয়, এটা কোনো অবস্থায় হওয়া উচিত নয়। আল্লাহ নিয়ামতের মধ্যে বৃদ্ধি করেছেন তো আমরা রবের অনুসরণমূলক কাজের মধ্যে সময় বাড়িয়ে দিব। মূলত নিয়ামতের শুকরিয়া এমনটাই হয়ে থাকে, সে নিয়ামতকে নাফরমানির মধ্যে খরচ করবেন না, আল্লাহর অনুসরণ এবং ফরমাবরদারি করুন। তো ইরশাদ করা হলো ইজ্জত যেটা রয়েছে সেটার সীমা তাকওয়া, পরহেজগারি, খৌফ, ভয়, অর্থাৎ যার অন্তরে রবের ভয়ভীতি রয়েছে তিনি আল্লাহর নিকট তাকুয়া সম্পন্ন। যদি দুনিয়া তাকে বলে যে ব্যক্তি এমন, আজ দুনিয়ার মধ্যে বলা হয়ে থাকে না উনি অনেক সরল লোক, উনি সরল লোক বলে থাকে মানুষ, কাকে বলে? যার ব্যবসার মধ্যে কোনো এমন ধরনের চিটিং করতে পারে না, কোনো ধোঁকাবাজি যিনি পারে না, অর্থাৎ সরল। হ্যাঁ, আমি এটা বলবো তিনি সরল, কিন্তু তিনি কোন রাস্তায় সরল? তিনি সেই রাস্তার উপরে সরল যেটা সোজা ওনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, তিনি এমনটাই সরল। তো এমন সরল হয়ে গেলে আমিও হয়ে যাব, আপনিও হয়ে যাবেন। তো দেখবেন তাকে এটা বলা হবে না যে সেটা একেবারে সরল সোজা লোক, আর জান্নাতে অধিকাংশ লোক এমন হবে, কেমন লোক হবে? আল্লাহু আকবার, সাধারণ সরল সোজা মানুষ জান্নাতে তাদের আধিক্য হবে। যে দুনিয়ার মধ্যে নিজেকে অনেক বড়, নিজেকে অনেক বড় ব্যক্তি মনে করে, মনে করে যে আমি নিজে অনেক বড় ব্যক্তি, মেধা আমার তীক্ষ্ণ, এটা এমন হলে তো এটা এমন হবে, এটা তো সেই সময় জানা যাবে যখন কিয়ামতের দিন ফয়সালা হবে যে তুমি তোমার তীক্ষ্ণ মেধা শক্তির কারণে কাউকে কতটা ধোকার মধ্যে ফেলেছ, কতজনের সাথে এটা করেছ, কতজনের সাথে এটা করেছ। তো সম্মানিত ব্যক্তি, আল্লাহর নিকটে হতে হলে আর হওয়া উচিত তো তাকুয়া এবং পরহেজগারি ইখতিয়ার করুন। যে ব্যক্তি যতটা তাকুয়ার মধ্যে ভালো এবং উত্তম হয়, তাকুয়ার অর্থ মাদানী চ্যানেলের দর্শক, অর্থাৎ তাকুয়ার অর্থ এটা হয়ে থাকে, একটি হচ্ছে ভয়ভীতি, ভয় করা, তাকোয়া, প্রত্যেক সেই আমল থেকে নিজে নিজেকে বাঁচানো যেখানে আল্লাহর অসন্তুষ্টি পাওয়া যায় সেখান থেকে বেঁচে থাকা, আর প্রত্যেক সেই আমল করা যেখানে রবের সন্তুষ্টি পাওয়া যায় এটাকে তাকুয়া বলা হয়ে থাকে। কুরআনে পাকে তাকুয়ার এতটাই উল্লেখ করা হয়েছে, এতটাই উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার, রোজা রাখলেন, কেন রাখলেন রোজা? পরিশেষে আল্লাহ ইরশাদ করলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকুয়া পেয়ে যাও, আর যে তাকুয়া পাই তিনি সম্মানিত হয়ে যায় আল্লাহর নিকট। আর এটার সম্পর্ক দিলের সাথে, দিল পরিষ্কার হয়ে গেল সব কিছু পরিষ্কার হয়ে গেল। আর অন্তর পরিষ্কার না থাকলে চেহারা আকৃতিতে যতটাই পরিচ্ছন্ন হোক না কেন তাকে উত্তম বলা হবে না, আল্লাহর নিকট সে উত্তম নয়। আমি সাধারণ খ্যাতির কথা বলছি না। আর যার অন্তর শুদ্ধ, অন্তর পরিষ্কার, এজন্য রেওয়ায়েতে বলা হয়েছে আল্লাহ তোমাদের চেহারাসমূহ দেখেন না বরং তোমাদের অন্তরকে দেখেন, আল্লাহ তোমাদের অন্তর দেখেন। তো অন্তরের তাকওয়া, অন্তরের পরহেজগারি, সূরা বাকারা যদি পড়েন
12 থেকে এমন অধিক আয়াত সূরা বাকারার মধ্যে রয়েছে যেখানে আল্লাহ তাকওয়ার উল্লেখ করেছেন,
যেগুলোতে তাকওয়ার আলোচনা রয়েছে। আল্লাহ যেখানে এমন বিষয়ের কথা উল্লেখ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ,
হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর ছেড়ে যাও বাকি সুদসমূহ।
সুদ থেকে বাঁচানোর উল্লেখ যেখানে হলো, তো বলা হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া ইখতিয়ার করো, এই কাজ করো না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন।
হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো,
আর প্রত্যেক জানদারেরা দেখবে পরের দিনের জন্য তার সঞ্চয় কি,
প্রত্যেক ব্যক্তি দেখবে। আর আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পাক তিনি সব কিছু জানেন, তিনি খাবীরও, তিনি সব কিছু জানেনও, সব কিছু দেখেনও, যা কিছু তোমরা করো সব কিছুর খবর ওনার রয়েছে। তো এটা হলো মূল তাকওয়ার সীমানা, যে ব্যক্তি খুশির মধ্যে থাকলেও অথবা কষ্টের মধ্যে থাকলেও, সে মানুষের মাঝখানে থাকলেও অথবা আলাদা নিজের কোনো কামরায় থাকলে, তাকুয়া সব জায়গায় তার সাথে, তাকুয়া প্রত্যেক জায়গায়। হজ করতে গেলেন তো আল্লাহ কি ইরশাদ করেন,
হজ করো, পাতেও সংগ্রহ করো, আর সর্বোত্তম অবলম্বন তাকুয়া।
খাবার দাবারে যা কিছু প্রয়োজন আছে সব কিছু সাথে নিয়ে যাও হজের মধ্যে গেলে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্বল, সম্বল হচ্ছে যেটা সবসময় তার সাথে অ্যাটাচ থাকবে। আর অ্যাটাচ কি রয়েছে, ইরশাদ করলেন তাকওয়া, সেটা তাকওয়া। সম্বল এখতিয়ার করো আর তাকওয়া অবলম্বন করো। নামাজের জিকির হলো তো তাকওয়ার জিকির আসলো, রোজার কথা আসলো সেখানে তাকওয়ার কথাও আসলো,
সুদ আর এমন অনেক গুণা ছেড়ে দেওয়ার কথা আসলো,
তো তাকওয়ার হুকুম আল্লাহ ইরশাদ করে দিলেন। তো আসল আমল হচ্ছে এটাই, যে যখন মুত্তাকি বান্দা হয়ে গেল আর মুত্তাকিন হলো তারা, এটা মুত্তাকিদের জন্য পুরস্কার হবে কি, জান্নাতের মধ্যে তারা সেখানে আনার পাবে, তারা সেখানে মধু পাবে, আর তারা সেখানে ফল পাবে, খাবার দাবারের বস্তু মিলবে, আর বলা হবে খাও পান করো সব কিছু। কেন বলা হবে, যে তোমরা ভালো আমল করেছিলে, তোমরা ভালো আমল করেছিলে।
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন,
আমি উত্তম প্রতিদানদানকারী, আমি উত্তম সাহায্যকারী। মাদানী চ্যানেলের দর্শক, এটাই আজকের পয়গাম, এটাই আজকের মেসেজ। আল্লাহ করিম আমাদের সকলকে তাকওয়া পরহেজগারের দৌলত দান করুন, আমাদের সকলকে নেককার বানাক, দিনের পক্ষে রাখুক, আর প্রকৃত সেই ইজ্জত দান করুন যেটা আল্লাহর নিকটে, যেটাকে সম্মান হিসেবে বিবেচনা করা হয়।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।
তো যাকে চান ইজ্জত দান করেন, যাকে চায় অনিষ্ট। আপনার কুদরতের হাতেই উত্তমতা রয়েছে, আপনার দস্তে কুদরতের মধ্যে। আল্লাহ আমাদের ওনার উত্তম ভয় দান করুন। হাই যদি আমাদের অন্তর এমন হয়ে যেত যে যারা রবের ভয়ে ব্যথিগ্রস্ত, ভয় করতে থাকে, চোখ এমন হতো যে রবের ভয়ে অশ্রুসিক্ত হয়, দিল এমন হলে নবীর ভালোবাসায় অনুপ্রাণিত হতে থাকে, আর চোখ যদি সেটা পেয়ে যেতাম যে নবীর ভালোবাসায় অশ্রুসিক্ত হতে থাকে, মদিনার স্মরণে কাঁদতে থাকত, কখনো হেরেমে মক্কাকে স্মরণ করবে আর কখনো হেরেমে মদিনা স্মরণ করবে। আল্লাহ আমলের তৌফিক দান করুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন আর মাদানী চ্যানেলের সঙ্গ দিতে থাকুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।